नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जय मुदीरयेत् मुखं करोति वाचालं पङ्गुलं हयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदिनचरणं श्रीचैतन्यैश्वरं नम ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयप्रतकाशमनेति नमः सो विल हैव बेंगली क्लास हियर If any of you don't understand Bengali, then upstairs we have English class. You go upstairs and listen English class there. तो हमरा भगवान श्री कृष्ण शुभ आविर्भाव उपलक्ष्य गत तीन दिन जबत तार आविर्भाव सम्पर्क विभिन्न विषय आलोचना करछि तो से सम्पर्क हमरा ভগবানের যে দিব্য রূপ সে সম্পর্কে আলোচনা করেছে নিত্য আর দিব্য রূপ ভগবান কেন এই ধরাধামে অবতীর্ণ হন কৃষ্ণ কেন বিশেষ করে কৃষ্ণ কেন ধরাধামে অবতীর্ণ হন সেটা আমরা আলোচনা করেছি আর কি আলোচনা করেছি মনে আছে যারা শুনেছ বিশেষ করে দুটো যে কৃষ্ণের চিন্ময় রূপ আছে কৃষ্ণ কেন ধরাধামে তার আবির্ভাবের কারণ কি এবং আমরা আলোচনা করেছিলাম তার আবির্ভাবের কারণ এই জগতে তার আবির্ভাবের কারণ হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণের আবির্ভাব মানে কি বুঝায় সে সম্পর্কে আমরা আলোচনা করেছি আর কৃষ্ণ গোলক বৃন্দাবনে কিভাবে একটি লীলা করেছিলেন যে লীলাকে নিমিত্ত করে এই ধরাধামে তিনি অবতীর্ণ হবেন তা আজকে আমরা ভগবান কৃষ্ণ কখন আবির্ভূত হন তিনি কবে আবির্ভূত হন কোন সময়ে আবির্ভূত হন কত বছর পূর্বে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাবের ধাম পরম ব্রহ্মের পিতা আর মাতা বিষয়টিও আলোচনা করব তো সেই দেশে আমি ভাগবত থেকে একটি শ্লোক প্রথমে পাঠ করব তো শ্লোক অনুবাদ আর অল্প তাৎপর্য পাঠ করব গৌরাঙ্গ প্রেম মহারাজ আমার পরে বক্তব্য রাখবেন বাকি তাৎপর্য উনি পাঠ করে শোনাবেন ॐ नमः भगवते वासुदेवाय ॐ नमः भगवते वासुदेवाय ॐ नमः भगवते वासुदेवाय देवक्यं देवरूपिणां विष्णु सर्वगुहाशय আবিরাশি যথা প্রাচ্যাম দিসিন্দুরিব পুষ্কলম দেবক্যাং দেবরূপিণাম বিষ্ণু সর্বগুহাশয আবিরাশি যথা প্রাচ্যাম দিসিন্দুরিব পুষ্কলম দেবক্যাং দেবরূপিণাম বিষ্ণু সর্বগুহাশয আবিরাশি যথা প্রাচ্যাম দিশি ইন্দুরিব পুষ্কলম অনুবাদ দেবতা এবং ঋষিরা আনন্দে পুষ্পবৃষ্টি করতে লাগলেন এবং আকাশে মেঘেরা সমুদ্রের তরঙ্গের ধ্বনির অনুকরণে মন্দ মন্দ গর্জন করতে লাগল তখন সকলের হৃদয়ে বিরাজমান ভগবান শ্রী বিষ্ণু পূর্ব দিকে উদিত পূর্ণচন্দ্রের মতো গভীর অন্ধকারাচ্ছন্ন রাত্রে সচ্চিদানন্দ স্বরূপিণী দেবকীর হৃদয়ে আবির্ভূত হয়েছিলেন তো ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব সম্পর্কে বর্ণনা করতে গিয়ে এখানে সুখদেব গোস্বামী বলছেন তখনকার সুন্দর পরিবেশ তখন দেবতার আকাশ থেকে পুষ্পবৃষ্টি করছেন আকাশে মেঘেরা সমুদ্রের তরঙ্গের ধ্বনির অনুকরণে মন্দ মন্দ গর্জন করছেন আর ঠিক সেই সময় কি হয়েছে না বিষ্ণু সর্বগুহাশয় সে ভগবান বিষ্ণু যিনি পরমাত্মা রূপে প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করেছেন ঈশ্বর সর্বভূতানাং হৃদয়ে অর্জুন তিষ্ঠতি তো সেই ভগবান ঈশ্বর বিষ্ণু তিনি যিনি সর্ব গুহাস প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করেন, তিনি কি করলেন না আবিরাসিত যথা প্রাচ্য, যেভাবে সূর্যের উদয় হলে অন্ধকার দূরীভূত হয়, যেরকম পূর্ব দিকে সূর্য আবির্ভূত হন সেই পূর্ব দিকে উদিত পূর্ণ চন্দ্রের মত, সেই গভীর অন্ধকারাচ্ছন্ন রাত্রে তিনি দেবক্যাং দেবরূপিণ্যাং সচ্চিদানন্দ স্বরূপিণী দেবকীর হৃদয়ে আবির্ভূত হয়েছিলেন। দেবক্যাং দেবরূপিণ্যা বা কোথায় কোথায় বিষ্ণু রূপিণ্যা বলা হয়েছে, যে দেবকী, যে দেবকী হচ্ছে কি না বিষ্ণু রূপিণী বা দেবরূপিণী, দেবক্যাং দেবরূপিণ্যাং ভগবানের রূপে তিনি আবির্ভূত হয়েছেন। তাৎপর্য প্রভুপাদ বলছেন আনন্দ চিন্ময় রস প্রতিভাবিতাবি স্থাবির্য এব নিজ রূপ তয়া কলাভি গোলোক এব নিবসত্য খিলাত্মভূত গোবিন্দং আদি পুরুষং তমহং ভজামি। এই শ্লোকটি ইঙ্গিত করে যে শ্রীকৃষ্ণ এবং তার পরিকরা চিন্ময় তত্ত্ব, শ্রীকৃষ্ণের পিতামাতা গোপ সখা গাভী ও অন্য সমস্ত বিস্তার সকলেই চিন্ময় তত্ত্ব, যা ব্রহ্মবিমোহন লীলায় বর্ণিত হবে। ব্রহ্মা যখন শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব পরীক্ষা করার জন্য শ্রীকৃষ্ণের গোপ সখা এবং গোপ বৎসগণ হরণ করেছিলেন, তখন ভগবান বহু গোপবালক এবং গোবৎসরূপে নিজেকে বিস্তার করেছিলেন, যাদের ব্রহ্মা বিষ্ণুমূর্তি রূপে দর্শন করেছিলেন। দেবকীয় শ্রীকৃষ্ণের বিস্তার, এবং তাই এই শ্লোকে বলা হয়েছে দেবক্যাং দেবরূপিণ্যাং বিষ্ণু সর্বগুহাস। তো এখানে ভগবানের পিতামাতার তত্ত্ব বর্ণনা করা হচ্ছে। সেই ভগবানের পিতামাতার তত্ত্ব যেহেতু আমি এটা ক্রমান্বয়ে আলোচনা করছি, তো ভগবানের পিতামাতার তত্ত্ব আমরা আলোচনা করব। তো তার তত্ত্ব আলোচনা করবার আগে ভগবান তিনি কবে আবির্ভূত হন, এই ব্রহ্মাণ্ডে তিনি কোন সময় আবির্ভূত হন, সে কথাটা আমি আগে আলোচনা করব। তো আমরা জানি ভগবদ গীতা থেকে ভগবান কৃষ্ণ বলছেন পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। দেখ প্রতিটি যুগে অবতীর্ণ হয়, তো প্রতিটি যুগে কে অবতীর্ণ হয়, ভগবান কৃষ্ণ কি প্রতিটি যুগে অবতীর্ণ হন না? স্বয়ং ভগবান কৃষ্ণ যে এতে চাঞ্চ কলাপুঞ্চ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এই স্বয়ং ভগবান কৃষ্ণ প্রতিটি যুগে যুগে অবতীর্ণ হয় না, হন না? কে অবতীর্ণ হন না? তার অবতার সকল, তার প্রকাশ, তাহলে অনাদি অনন্ত রূপ আছে রাম আদি মূর্তিষু, রাম বামন নরসিংহ, তার অবতার অবতীর্ণ হন ভগবান কৃষ্ণ, হচ্ছেন স্বয়ং অবতারী। ভাগবত বলা আছে এতে চাঞ্চ কলাপুঞ্চ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারী ব্যাকুলম লোকম মৃডয়ন্তী যুগে যুগে। সেখানে আলোচনা করা আছে মৃডয়ন্তী যুগে যুগে, মানে যুগে যুগে অবতীর্ণ হন, কখন না ইন্দ্রারী ব্যাকুলম লোকম, এই ধরাধাম যখন ইন্দ্রারী, ইন্দ্রের ঐরী, ইন্দ্রের শত্রু অসুরদের দ্বারা আক্রান্ত হয়, ব্যাকুলিত হয়, ইন্দ্রারী ব্যাকুলম লোকম মৃডয়ন্তী যুগে যুগে, যুগে যুগে অবতীর্ণ হন। তার আগের লাইনে বলা আছে কি না এতচাংস কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ভাগবতে ভগবানের সমস্ত লীলা অবতারের কথা বর্ণনা করা হয়েছে, 25টি লীলা অবতারের কথা বর্ণনা করা হয়েছে। বর্ণনা করার পরে সেখানে বলা হচ্ছে এতে চা অংশ কলাপুংস, এরা হচ্ছে কারা, এই সমস্ত যে অবতারের কথা বর্ণনা করা হলো এতে চা অংশ কলাপুংস, পুরুষ অবতারের অংশ আর কলা এরা, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এই কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, এরা হচ্ছে তার অংশ আর অংশের অংশ, যাকে বলা হয় কলা। দ্বিতীয় লাইনে বলা আছে ইন্দ্রারী ব্যাকুলম লোক মৃডয়ন্তী যুগে যুগে, যখন ইন্দ্রের শত্রু অসুরদের দ্বারা এই ধরাধাম ব্যাকুলিত হয় তখন যুগে যুগে অবতীর্ণ হয়। তো আমরা প্রথম লাইনে দেখছি দুটো, একটা বলা আছে এতে চাঞ্চ কলাপুংস, এরা ভগবানের অংশ আর কলা, আর একটা বলা আছে স্বয়ং ভগবান, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, আর দ্বিতীয় লাইনে বলা আছে যে যুগে যুগে অবতীর্ণ হয়। তো এখানে আমরা কি করে জানবো যুগে যুগে অবতীর্ণ হয় কে? প্রথম লাইনে তো বলা আছে অবতার সকল আর কৃষ্ণ, দ্বিতীয় লাইনে বলা আছে যুগে যুগে অবতীর্ণ হয়। তাহলে যুগে যুগে কৃষ্ণ অবতীর্ণ হন না যুগে যুগে তার কলার অংশের অবতীর্ণ হন? তো এটা আমরা বুঝতে পারবো ব্যাকরণের মাধ্যমে, যেখানে বলা হয়েছে কি ইন্দ্রারি ব্যাকুলম লোক মৃডয়ন্তী যুগে যুগে। মৃডয়ন্তী হচ্ছে বহু বচন, এক বচন হচ্ছে মৃডয়তী। যদি কৃষ্ণ যুগে যুগে আসতেন তাহলে এতে চাঞ্চ কলাপুঞ্চ, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং যদি হতেন তাহলে মৃডয়তী যুগে যুগে তিনি অবতীর্ণ হন বলে এটা বুঝাত। যেহেতু এখানে দ্বিতীয় শ্লোকের দ্বিতীয় লাইনে মৃডয়ন্তী বহু বচন বলা হয়েছে, তো সেখান থেকে আমাদের বুঝতে হবে যে তার অবতার সকল যুগে যুগে অবতীর্ণ হন। ভগবান কৃষ্ণ প্রতিযুগে অবতীর্ণ হন, তিনি ব্রহ্মার একদিনে মাত্র একবার অবতীর্ণ হন। ব্রহ্মার একদিন মানে কি? আপনারা জানেন চারটি যুগ আছে, কলিযুগ, দ্বাপর যুগ, তৃতীয়া যুগ আর সত্যযুগ। এই চারটে যুগকে একটা চতুর্যুগ বা দিব্য যুগ বলে। এর কলিযুগের আয়ু হচ্ছে 4,32,000, তারপরে দ্বাপর যুগের আয়ু হচ্ছে তার ডবল 8,64,000, তৃতীয় যুগের তার আরো বেশি আরো ডবল 12,96,96,000, তারপরে সত্যযুগের আয়ু হচ্ছে 17,28,000। এইরকম চারটে যুগ হবে, কত চারটে যুগ সব কিছু মিলিয়ে বলা আছে 432,00,000, 432,00,000 বছর। এই হচ্ছে এক দিব্য যুগ। তো এইরকম 71 দিব্য যুগ যখন হবে সেটা একটা মন্নু শাসনকাল, তাকে বলে মন্নন্তর। তো এই 432,00,000 বছরকে 71-তে যদি আমরা যোগ করি হবে 30,67,20,000 বছর, মানে এক মনুর শাসনকাল। এইরকম 14টা মনু শাসন করবে, সে হবে ব্রহ্মার একদিন। তো এরকম 30,67,20,000 14-তে যদি আমরা গুণন করি তাহলে এই প্রায় 429 কোটি বৎসর হবে। শাস্ত্রে 432 কোটি বলা হয়েছে, ব্রহ্মার একদিনে তো 432 কোটি বৎসর। এই ব্রহ্মার একদিনের মধ্যে 432 কোটি বৎসর, 14 মনু, 1,000 চতুর্যুগ, সত্য তৃতীয় দ্বাপর কলি। তার মানে ব্রহ্মার একদিনে 4,000 যুগ অবতার আছে, যুগ অবতার আছে আর মন্বন্তর অবতার আছে আর কল্প অবতার আছে। এই কৃষ্ণ ব্রহ্মার একদিনে একবার আসেন, ব্রহ্মার একদিনকে বলা এক কল্প, তাই কেউ কল্প অবতার ভগবান কৃষ্ণকে বলে থাকেন। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান কৃষ্ণ কখন অবতীর্ণ হচ্ছেন না, ব্রহ্মার একদিনে একবার তিনি অবতীর্ণ হবেন। তো সেই বারটি কখন, কোন মন্বন্তরে? বর্তমানে হচ্ছে বৈবস্বত মন্বন্তর, প্রথম স্বয়ম্ভুব মনু, সরিচিষ মনু, উত্তম মনু, তামস মনু, রৈবত মনু, চাক্ষুষ মনু, এগুলো শ্রাদ্ধ দেব বৈবস্বত মন্বন্তর। এরপর আসবে শ্রাবণী, ব্রহ্মশ্রাবণী, রুদ্রশ্রাবণী, ইন্দ্রশ্রাবণী, দেবশ্রাবণী, এর পরে পরে যে মনুর শাসনকাল আসবে। তো বলা আছে এই বৈবস্বত মন্বন্তরে ভগবান কৃষ্ণ স্বয়ং ভগবান অবতীর্ণ হন। তো বৈবস্বত মন্বন্তরের কোন যুগে না, যে 71 চতুর্যুগ আছে, প্রথম চতুর্যুগ, দ্বিতীয় চতুর্যুগ, তৃতীয় চতুর্যুগ, এরকম অষ্টবিংশতি চতুর্যুগ বর্তমান চলছে, অষ্টবিংশতি চতুর্যুগ। অষ্টবিংশতি চতুর্যুগে যে ভগবান কৃষ্ণ আবির্ভূত দ্বাপর যুগে, অষ্টবিংশতি চতুর্যুগের অন্তর্ভুক্ত দ্বাপর যুগ, এই দ্বাপর যুগের শেষে, শেষ দিকে, কেন ভগবান কৃষ্ণ দ্বাপর যুগে শেষে অবতীর্ণ হয়েছেন। আর যেদিন ভগবান কৃষ্ণ ধরাধাম ত্যাগ করেছেন সেই দিনই কলি প্রবেশ করেছে। এখানে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী বলছেন মাঘা শীতেশু তেসু তৎ অন্তর্ধানম কলি প্রবেশম। এখানে ভগবান মাঘ মাসের পূর্ণিমা তিথি ছিল। ভগবানের আবির্ভাব তিথি আমরা জানি, তিনি ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে তিনি বুধবার ছিল, বুধবার ভগবান কৃষ্ণ আবির্ভূত হয়েছেন। আর অন্তর্ধান হয়েছেন কখন? তিনি মাঘ মাসে পূর্ণিমা তিথি তে অন্তর্ধান হয়েছেন, সেটি ছিল শুক্রবার ছিল। আর যেই দিন ভগবান অন্তর্ধান হয়েছেন তদ অন্তর্ধানম কলি প্রবেশম, সেদিনই কলি প্রবেশ করেছেন। তো এইভাবে যারা জ্যোতির্বিদ তারা গণনা করে দেখছেন যে ভগবান শ্রীকৃষ্ণ আজকে থেকে, আমরা তেমনি বলি কৃষ্ণ প্রায় 5000 বছর পূর্বে আবির্ভূত হয়েছেন, কিন্তু ঠিক ক্যালকুলেশন করে দেখানো যে একজাক্টলি কত হাজার বছর পূর্বে ভগবান কৃষ্ণ ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। তো ভগবান কৃষ্ণ এখানে বলা আছে এই ধরাধামে তিনি কত বছর তিনি তার লীলা বিলাস করেছিলেন, না পঞ্চবিশতি বর্ষঞ্চ শতবর্ষাধিকম মুনে তিষ্ঠন জগাম গোলকম পৃথিব্যাংচ পুরাতন। সেই পুরাণ পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর এই ধরাধামে অবস্থান করে তিনি কি করেছিলেন, না জগাম গোলকম, তিনি গোলকে প্রত্যাবর্তন করেছিলেন 125 বছর। তিনি বৃন্দাবনে লীলাবিলাস করলেন 11 বছর 6 মাস, 11 বছর 6 মাসে বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে যাওয়া হলো, সেখানে লীলাবিলাস করলেন 13 বছর 6 মাস, এভাবে 25 বছর অতিবাহিত হলো। তার 25 বছর পরে তারপর তিনি দ্বারকায় গিয়েছেন, সেখানে 100 বছর তার লীলাবিলাস করেছেন। লীলাবিলাস করে তারপর এই মাঘ মাসে পূর্ণিমা তিথিতে এই শুক্রবার দিন ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করেছেন, তার স্বধাম প্রত্যাগমন করেছেন। তো জ্যোতির্বিদরা বলছেন যে কলিযুগ আজকে থেকে 3101 বছর পূর্বে কলিযুগের শুরু হয়েছে। জ্যোতির্বিজ্ঞান অনুসারে আজকে থেকে 3101 বছর পূর্বে খ্রিস্টপূর্ব, হ্যাঁ না খ্রিস্টপূর্ব 3000, আজকে থেকে নয়, খ্রিস্টপূর্ব 3101। তাহলে যদি খ্রিস্টপূর্ব 3101 থেকে কলিযুগ শুরু হয় তাহলে কলিযুগের আয়ু এখন কত হবে, 3101 আর এখন খ্রিস্টাব্দ কত, 2007, তো কত হলো 5108, তাই না, 5108 বছর। তো ভগবান কলিযুগ হলো 5108 বছর, আর ভগবান ইহর ধাম ত্যাগ করেছেন 5108 বছর, আর ভগবান লীলা বিলাস করেছিলেন 125 বছর। তাহলে 5108 বছর সঙ্গে যদি 125 বছর আমরা মিলাই তাহলে কত হবে, 5233 বছর। তো এই মাঘী পূর্ণিমা থেকে 5233 বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। হুবহু কতদিন আগে ঠিক অবতীর্ণ হয়েছিলেন সে কথা শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে। তো এখনই তিনি কোন মুহূর্তে আবির্ভূত হয়েছিলেন সে কথাও শাস্ত্রে বর্ণনা করা আছে। আমাদের একটি গ্রন্থ আছে শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থ, রচনা করেছেন গুণরাজ খান। তো সেই গ্রন্থে তিনি বর্ণনা করছেন যে ভগবান তিনি আবির্ভূত হয়েছেন এই ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি বুধবার ঠিক অর্ধরাত্র, যখন আকাশে চাঁদের উদয় হয়েছে অর্ধরাত্র সময়ে ভগবান কৃষ্ণ চন্দ্রবংশে আবির্ভূত হয়েছেন। যেন রামচন্দ্র সূর্যবংশে আবির্ভূত হয়েছেন, কৃষ্ণচন্দ্র চন্দ্রবংশে আবির্ভূত হয়েছেন। যেহেতু ভগবান স্বয়ং ভগবান এই চন্দ্রবংশে আবির্ভূত হচ্ছেন, সেজন্য চন্দ্র তার প্রেয়সী রোহিণী নক্ষত্র সহ পূর্ণরূপে উদিত হয়েছেন। এই রোহিণী নক্ষত্র সাধারণত আকাশে দেখা যায় না, এই রোহিণী নক্ষত্র তিনি ব্রহ্মার্দর ব্রহ্মা স্বয়ং এই নক্ষত্রকে পরিচালনা করেন। যখন তখন আকাশে রোহিণী নক্ষত্র দেখা যায় না, শুধুমাত্র যখন সেই অজ জন্মরহিত ভগবান এই ধরাধামে আবির্ভূত হবেন সেই রকম শুভ মুহূর্তে এই রোহিণী নক্ষত্রকে আকাশে দেখা যায়। তা ঠিক সেই সময় ব্রহ্মার দ্বারা নিয়ন্ত্রিত হয় এই চন্দ্রের প্রেয়সী রোহিণী নক্ষত্র আকাশে দৃশ্যমান হয়েছেন। আর ভগবানের আবির্ভাব সময় কি হয়েছে, না ভালো ভালো সুলক্ষণ যোগ অভিজিৎ মহেন্দ্র জয়ন্ত আদি সমস্ত সুলক্ষণ যোগ সেসব এসে সেখানে উপস্থিত একত্রিত হয়েছেন। তখন সেই মুহূর্তের লগ্নে এখানে গুণরাজ খান বর্ণনা করে বলছেন যে ভৃগুপুত্র বৃহস্পতি অবস্থান করেছেন, বৃষরাশিতে বৃষরাশি উচ্চে চন্দ্র, মকর রাশিতে ভূমিসুত, তুলা রাশিতে শনি, কন্যা রাশিতে বুধ এসে অবস্থান করেছেন। এইভাবে কৃষ্ণের আবির্ভাব সময়ে এই সমস্ত গ্রহ নক্ষত্র এসে ভালো ভালো জায়গায় অবস্থান করেছেন। তো গুণরাজ খান তার ভাষায় বলছেন, দুই প্রহর রাত্রি হইল চন্দ্রের উদয়, লগ্নে আসি গুরু বৈশে ভৃগুর তনয়, বৃষে উচ চন্দ্র মকরে ভূমিসুত, তুলায় শনিকন্যায় বুধ অতি অদ্ভুত, চন্দ্রের হরায় দেখে ত্রিকুল সময়, শুদ্ধি হেতু দৈত্য গুরু মিথুনে অর্ধকায়। তো এখন দেখা যাচ্ছে ভগবান অতটি শুভ মুহূর্তে আবির্ভূত হয়েছেন। তো ভগবান শুভ মুহূর্তে আবির্ভূত হয়ে ভাগ্যবান হয়েছেন? তো এখানে টিকাকার বলছেন না না, এই শুভ লগ্ন আমার বলেন এই শুভ লগ্নে যে আবির্ভূত হয়েছে খুব সৌভাগ্যবান হয়, খুব ভালো মুহূর্তে জন্ম হয়েছেন। আমরা ভালো মুহূর্তে জন্ম হলে আমাদের ভাগ্যের উদয় হয়, কিন্তু ভগবান ভালো মুহূর্তে জন্ম হয়েছেন বলে তার ভাগ্যের উদয় হয়েছে তা নয়, বরঞ্চ ভগবানের আবির্ভাব কালে এই সমস্ত গ্রহ নক্ষত্ররা এসে ভালো ভালো স্থানে উপস্থিত হওয়ার ফলে তাদের ভাগ্যের উদয় হয়েছে, তারা সৌভাগ্যবান হয়েছে। ভগবান শুভ মুহূর্তে আবির্ভূত হয় সৌভাগ্যবান হয় না, ভগবান আবির্ভূত হবে এটা জেনে যে যে গ্রহ নক্ষত্র যে যে স্থানে তারা ছিল তারা সঙ্গে সঙ্গে এসে শুভ শুভ স্থানে অবস্থান করেছে, ভগবান আবির্ভূত হবেন বলে। তো এইভাবে এই শুভ মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান তিনি আবির্ভূত হয়েছেন। কোথায় আবির্ভূত হয়েছেন? না, নন্দালয়ে যশোদার গর্ভসম্ভূত, নন্দের ঔরস যশোদার গর্ভ থেকে আবির্ভূত হয়েছেন, এবং যুগপৎ কংসের কারাগারে দেবকীর গর্ভ থেকে বসুদেবের ঔরস থেকেও তিনি আবির্ভূত হয়েছেন। তো সেই কথা আমরা আলোচনা করব যে ভগবানের পিতামাতা, এটি অত্যন্ত রহস্য তাৎপর্যপূর্ণ বিষয়। আমি প্রথম দিন বলছিলাম ভগবানের জন্মকর্মচ্চ মে দিব্য জানতে হবে, তো এই থেকে আমরা দিব্য জানতে পারবো যে তার বাবা মা, এটি এটি অদ্ভুত জিনিস যে ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, তার আবার জন্মদাতা কে থাকতে পারে, তার আবার বাবা মা কে থাকতে পারে, যে অনাদি রাধগোবিন্দ সর্বকারণ কারণ তার আবার কারণ কে থাকতে পারে, যে অহম আদিহি দেবানাং আমি সব কিছুর আদি, আর তার আবার কে আদি থাকতে পারে, তার আবার কে বাবা মা থাকতে পারে যে তাকে জন্ম দেবে, তার আগে কি কেউ ছিল? আমরা নাই ভৌমলীলায় দেখছি নন্দ মহারাজ আছেন, দশদা আছেন, দেবকী আছেন, বসুদেব আছেন, কৃষ্ণ আবির্ভূত হয়েছেন, কিন্তু গোলক বৃন্দাবনে এমনই কোনো দিন ছিল না যেদিন কৃষ্ণ ছিলেন না। আর এই একদিন এইরকম হলো, মা যশোদার গর্ভ থেকে কৃষ্ণ আবির্ভূত হলেন, দেবকীর গর্ভ থেকে কৃষ্ণ আবির্ভূত হলেন, এরকম কোনো দিনই ছিল না। সেই অর্থে ভগবানকে অজ বলে বলা হয়েছেন। প্রথম দিন বর্ণনা করেছিলাম যে ভগবানকে কেন অজ বলে, যেহেতু পরম ব্রহ্মকে অজ বলে তাই লোকেরা বলে কৃষ্ণ তো জন্ম হচ্ছে, রাম তো জন্ম হচ্ছে, তারা তাহলে পরম ব্রহ্ম হবে কি করে? কিন্তু প্রভুপাদ বলছেন না, এই যে অজ শব্দটি পরম ব্রহ্ম সম্পর্কে বলা হয়েছে, অজ মানে যার জন্ম নেই, কোথা তার জন্ম নেই, না গোলক বৃন্দাবনে তার জন্ম নেই, অনাদিকাল থেকে তার পিতামাতাও রয়েছে, তার তিনিও রয়েছেন, তাহলে তার পিতামাতা হলো কি করে যদি কোনোদিন জন্ম নেই? নন্দ তার পিতামাতা হলো কি করে? দেবকী ভাষা পিতামাতা হলো কি করে? না, জন্ম দিয়ে তারা পিতামাতা হয় না, তারা পিতামাতার অভিমান বাৎসল্য রস আস্বাদন করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার স্বরূপ শক্তি সন্ধিনী প্রধান স্বরূপ শক্তি থেকে তার এই পিতামাতাদেরকে সৃষ্টি করেছেন। সে সম্পর্কে আমি এখনই বর্ণনা করব যে পিতামাতা, ভগবানের পিতামাতা যে কেউ কি ভগবানের পিতামাতা হতে পারে? যে কোনো নারী কি ভগবানকে তার গর্ভে ধারণ করতে পারে? কোনো সাধনা, কোনো ধ্যান তপস্যা যোগ সাধনার মাধ্যমে ভগবানের মা কেউ হতে পারে না। তো ভগবানের মা অনাদিসিদ্ধ, যারা অনাদিসিদ্ধ, তিন প্রকারের জীব রয়েছেন, যারা ভগবানের নিত্য পরিকর, নিত্য পরিকর কারা? না যারা ভগবত ধামে রয়েছেন। আপনারা জানেন যে ভগবানের একটা জীবশক্তি আছে, তটস্থা শক্তি, তার অন্তরঙ্গ শক্তি, স্বরূপ শক্তি বা চিৎ শক্তি, আর বহিরঙ্গ শক্তি আছে। আমার যে সবাই জীব সকল, আমরা ভগবানের তটস্থা শক্তির অংশ, জীব শক্তির অংশ। কিন্তু ভগবানের যারা নিত্যসিদ্ধ পার্শ্ব, তারা কিন্তু জীব শক্তির অন্তর্ভুক্ত নয়। আমরা নিত্যসিদ্ধ পার্শ্ব নই। নিত্যসিদ্ধ পার্শ্ব মানে ভগবানের বাবা মা, তার সখা, তার পরিকর, তারা ভগবান আমাদের কাছ থেকে সেবা নেবে না। কেন? ভগবান তার নিজের স্বরূপ শক্তির দ্বারা তার সে সেবিত হবে, নিজে নিজেকে সেবা করবে। তো নিজের সেবা, নিজের স্বরূপ শক্তি থেকে যারা আবির্ভূত হয়েছে, তাদের দ্বারাই ভগবান সেবা গ্রহণ করবে। তাদেরকে বলে অনাদি সিদ্ধ বা নিত্য সিদ্ধ পরিকর তাদেরকে বলে। আর তারা হচ্ছে কি, আর কি আছে না, সাধনা সিদ্ধ। আমরা যেরকম জীব রয়েছে, আমরা সাধনা করছি, তো আমরা সাধন ভজন করে আমরা ওই ভগবত ধামে যাব। তো সেখানে সিদ্ধি লাভ করে এই সিদ্ধ নিত্য সিদ্ধ যারা পার্শ্বদ রয়েছেন, তাদের কৃপার ফলে তাদের শক্তি এই সাধন সিদ্ধের মধ্যে সঞ্চারিত হবে, তখনই তারা ভগবানকে শুদ্ধভাবে সেবা করতে পারবে। আর এক হচ্ছে নিত্য মুক্ত জীবও রয়েছেন, যারা এই গোলকবৃন্দ নিত্য মুক্ত, তারা কোনদিনই ধরাধামে আসে না। ক্ষর আর অক্ষর দুই প্রকার জীবের কথা গীতা বর্ণনা করা আছে। অক্ষর মানে যারা কোনদিন পতন হয় না, তার নিত্য মুক্ত জীব, আর ক্ষর মানে আমরা যাদের আমাদের পতন হয়েছে। তো এইভাবে এই নিত্য মুক্ত জীব হোক বা নিত্যবদ্ধ জীব হোক বা বন্ধন মুক্ত জীব হোক, এরা সবাই যখনই সেই স্বরূপ শক্তির দ্বারা তার শক্তি প্রাপ্ত হবে, তখনই ভগবানের সেবা করতে পারবে। ঠিক যেভাবে লোহা আছে, লোহা যখন আগুনের সংস্পর্শে আসবে, তার মধ্যে আগুনের ধর্মের বিকাশ হবে, স্বভাবের বিকাশ হবে। তা নাহলে লোহা কাউকে পোড়াতে পারে না। ঠিক সেরকম জীব ভগবানের সেবা করতে পারে না, কেননা ভগবান একমাত্র নিজের দ্বারা সেবিত, নিজের স্বরূপ শক্তি চিৎ শক্তির দ্বারা তিনি সেবিত হচ্ছেন। তাই এই যে বসুদেব, দেবকী, নন্দ, যশোদা, এরা হচ্ছে সাধারণ জীব নন, এরা হচ্ছে ভগবান পরমব্রহ্মের স্বরূপ শক্তি বা বিশুদ্ধ সত্য বৃত্তি বিশেষ বা তার মূর্ত বিগ্রহ, স্বরূপ শক্তির মুক্ত মূর্ত বিগ্রহ। আর এই শক্তি দ্বারা কি হয় না, ভগবান নিজেকে ধারণ করে রাখেন। আপনারা শুনেছেন ভগবানের অন্তরঙ্গ শক্তি তিন প্রকারের রয়েছে, সন্ধিনী শক্তি, সম্মিত শক্তি আর হ্লাদিনী শক্তি। এই স্বরূপ শক্তি দ্বারা ভগবান কি করেন, তাদের হ্লাদিনী শক্তি আছে, তার আনন্দদায়িনী শক্তি, এই শক্তিটাকে সবসময় আনন্দ দেয়। আমরা আনন্দ পেতে হলে অন্য কারোর উপরে নির্ভর করতে হয়, কিন্তু ভগবান আনন্দ পেতে হলে অন্য কারোর উপরে নির্ভর করতে না, সে ইচ্ছা করলে তার স্বরূপের শক্তি তাকে সাহায্য করবে। ওই যে আনন্দদায়িনী হ্লাদিনী শক্তি, তার মূর্ত বিগ্রহ হচ্ছে শ্রীমতী রাধারানী। আর রাধারানী থেকে যত গোপী সকল আবির্ভূত হয়েছেন, তাকে ভগবানকে আনন্দ দেওয়ার কাজে তারা ব্যস্ত আছেন। সেই রকম সম্মিত শক্তি রয়েছে, যে শক্তির মাধ্যমে ভগবান নিজেকে জানতে পারেন, সব কিছু জানতে পারেন, যে শক্তির, যে জ্ঞানের মাধ্যমে জীব ভগবানকে জানতে পারেন, তা জ্ঞান শক্তি বলা হয়, সম্মিত শক্তি। আর হ্লাদিনী শক্তির দ্বারা ভগবান আনন্দ পাবেন আর ভক্তের পোষণ করবে। এই রাধারানী ভক্তের ভক্তির পোষণ করেন আর ভক্তকেও আনন্দ প্রদান করেন, শ্রীমতী রাধারানী। আর সন্ধিনী শক্তি কি না, সন্ধিনী শক্তি হচ্ছে সেই শক্তি, যে শক্তিতে ভগবানের সত্তা থাকে বা ভগবানের নিত্যত্ব বজায় থাকে, যে শক্তি দ্বারা ভগবানকে যে শক্তি ধারণ করে রাখেছে তাকে বলা হয় আধার শক্তি বা সন্ধিনী শক্তি। তো যা ভগবানকে ধারণ করে রেখে পিতামাতা রূপে, যেমন পিতা কোলে ভগবান বসবেন, মার গর্ভে ভগবানকে, মা তার গর্ভে ভগবানকে ধারণ করবে। এই সাধারণ জীব অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রভুকে গর্ভে ধারণ করবার শক্তি নেই, সেজন্য তার যে ধারণ শক্তির মূর্ত বিগ্রহ মা যশোদা বা দেবকী, কৌশল্যা, অদিতি, যেরকম আমরা দেখি কৃষ্ণ, তো কৃষ্ণের প্রকাশ, রাম, নারায়ণ, বামন, নরসিংহ, কৃষ্ণের প্রকাশ। ঠিক যেন রাধারানী মূল শক্তি, কৃষ্ণ মূল শক্তিমান, রাধারানী আছে মূল প্রকৃতি শক্তি, সে তার প্রকাশ রয়েছে, রুক্মিণী, সত্যভামা, লক্ষ্মী, দুর্গা, শচী সব তার শক্তি প্রকাশ। ঠিক সেইরকম মূল পিতামাতা যে নন্দ আর যশোদা, আর নন্দ যশোদা অংশে আবার আছেন দেবকী, বসুদেব, সুতাপা, পৃষ্ণী, এরা যত পিতা ভগবান যত পিতামাতা হবে সব নন্দ আর যশোদার প্রকাশ। দশরথ, কৌশল্যা হচ্ছে, হ্যাঁ, যেরকম রামচন্দ্র কৃষ্ণের প্রকাশ, এইসব নন্দ যশোদার প্রকাশ। এই নন্দ যশোদা বা ভগবান বাবা মাকে ঠিক যেভাবে রাধারানীর রাধিনী শক্তির মূর্ত বিগ্রহ, ঠিক সেইরকম এরা আছে সন্ধিনী শক্তির মূর্ত বিগ্রহ। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চৈতন্য বর্ণনা করছেন, সন্ধিনীর সার অংশ শুদ্ধ সত্য নাম, ভগবানের সত্তা হয় যাহাতে বিশ্রাম। এই সন্ধিনীর যে সার, যেরকম প্রেমের সার ভাব, ভাবের পরাকাষ্ঠা মহাভাব, মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী, ঠিক সেইরকম সন্ধিনীর সার অংশ শুদ্ধ সত্য নাম, ভগবানের সত্তা হয় যাহাতে বিশ্রাম। ভগবানের সত্তাকে যে ধরে রাখে, তারা কে? তারা হচ্ছে মাতা পিতা, স্থান, গৃহ, শয্যাসন আর এসব কৃষ্ণের শুদ্ধ সত্যের বিকার। এরা হচ্ছে এই পিতা মাতা, ভগবানের শয্যা, ভগবানের পাদুকা, ভগবানের গৃহ, এগুলি সব হচ্ছে কি এই কৃষ্ণের শুদ্ধ সত্যের বিকার। ভগবানের ধাম, ভগবান এই জড় জগতে ভগবান প্রকাশিত হবে না, ভগবান যখন তার ধাম থেকে এখানে আসবে, এই এই জড় জগতে প্রকাশিত হবে, তার ধামকে নিয়ে আসবে, কারণ তার ধাম স্বরূপ শক্তির প্রকাশ। তো বসুদেব আর দেবকী তিন হচ্ছেন এই বিশুদ্ধ সত্যর অন্তর্ভুক্ত, বিশুদ্ধ সত্য ত্রিগুণাতীত। তাই প্রথম দিন আমি একটু আলোকপাত করেছিলাম ভাগবতে, যেখানে এই বসুদেব আর দেবকীর তত্ত্ব বর্ণনা করা আছে। আমি সেদিন বললাম বসুদেব আর দেবকী, দেব যে ভগবান, পরম পুরুষ ভগবান, শুদ্ধ সত্য, সে কার মধ্যে বাস করেন? সে তার নাম হচ্ছে বসুদেব, সেজন্য তার নাম হচ্ছে বসুদেব। তা মার নাম কি? না দেবকী, যে দেবকে ধারণ করেছে সে হচ্ছে দেবকী। তাই ভাগবত বলা আছে সত্যং বিশুদ্ধম বসুদেব শব্দিতম যত ইয়তে তত্র পুমান অপাবৃত সত্যে চ তস্মিন ভগবান বাসুদেব হি অধ্যক্ষজ মে মনসা বিধীয়তে। আমি সর্বদা কৃষ্ণ ভাবনায় ভগবান বাসুদেবকে প্রণতি নিবেদন করি, অধ্যক্ষজ হি অধ্যক্ষজ মে মনসা বিধীয়তে, আমি মনে সেই অধ্যক্ষজ ভগবান বাসুদেবকে প্রণাম নিবেদন করি। তো সে বাসুদেব কি? না কৃষ্ণ চেতনাই হচ্ছে শুদ্ধ চেতনা, সত্যং বিশুদ্ধম, কৃষ্ণ চেতনা হচ্ছে শুদ্ধ চেতনা। আর সেই কৃষ্ণ চেতনা কি বলা হয়? না বসুদেব শব্দিতং, যাতে বসুদেব নামে অভিহিত ভগবান। আর এই বসুদেব বা শুদ্ধ চেতনার কাজটি কি? না যত ইয়তে তত্র পুমান অপাবৃত, শুদ্ধ সত্য স্তরের কাজ কি? না ইয়তে প্রকাশ করে, কাকে প্রকাশ করে? না পুমান পরম পুরুষ ভগবানকে প্রকাশিত করে। কিভাবে প্রকাশিত করে? অপাবৃত মানে অনাবৃত, আবরণ হই ভগবান থাকেন। আমি প্রথম দিন বলেছিলাম নহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃতম, আমি যোগমায়া দ্বারা আবৃত হয়ে থাকি। আর এখানে কি হয়? হ্যাঁ, এখানে মায়া শক্তি অপাবৃতম, এই শুদ্ধ সত্যের মাধ্যমে আমার কি হয়? না এই আবরণটি মুক্ত হয়ে থাকে। সেইভাবে শাস্ত্রে বর্ণনা করা আছে বসুদেব মানে কি? বসুদেব মানে হচ্ছে বসুদেবম হরের স্থানম, বসুদেব হচ্ছে হরির স্থান, হরি বাস করেন। কৃষ্ণ বসুদেবের হৃদয় থেকে কৃষ্ণ আবির্ভূত হয়েছেন, তার নাম বসুদেব। তো যে কোনো জীবের হৃদয় থেকেও কৃষ্ণ আবির্ভূত হতে পারেন, প্রতিটি জীবের হৃদয়ে কৃষ্ণ রয়েছেন পরমাত্মা রূপে, কিছুটি আবৃত হয়ে রয়েছেন। কেন না? আমরা সত্য রজতম ত্রিগুণের দ্বারা পরিচালিত হয়েছে, আবৃত হয়ে রয়েছেন। আর যখনই অনাবৃত হবে, শুদ্ধ সত্য স্তরে যাবে, তখন আমরা বসুদেব হব, অর্থাৎ আমাদের হৃদয় থেকেও ভগবান আবির্ভূত হবে। বসুদেবম হরের স্থানম বদন্তি আনক দুন্দুভিহি, মুনিগণ বসুদেবকে আনক দুন্দুভি বলেন, যে হরির স্থান, হরি যাকে ধারণ করে রেখেছেন, এ যে ভগবানের পিতার তত্ত্ব। তার মাতাও ঠিক সেইরকম, আজকে যে শ্লোক নিয়ে গেল কোথায় বর্ণনা করা হয়েছে, দেবক্যাং দেবরূপিণ্যাং বিষ্ণু সর্বগুহাশয়ন আবিরাশি যথা প্রাচ্যং দিশি ইন্দুরীব পুষ্কলহ, দেবক্যাং দেবরূপিণ্যাং খুব তাৎপর্যপূর্ণ শব্দ দুটি। দেবক্যাং দেবরূপিণ্যাং, যে ভগবান কৃষ্ণ কার কাছ থেকে এসেছে, না দেবরূপিণ্যাং বা বিষ্ণুরূপিণ্যাং। দেবরূপিণ্যাং শব্দের অর্থ হচ্ছে কি, না শুদ্ধ সত্ত্ব স্বরূপিণী। দেখো যে নামের কি তাৎপর্য, আমরা তো যা তাটা নাম দিয়ে দিই, নামের সঙ্গে এত আমাদের গুণের বা রূপের কোনো তুলনায় মানে কোনো সামঞ্জস্য থাকে না। তো একটা কি কানা, তার নাম দেয় পদ্মলোচন, তো এই নামের কি তাৎপর্য থাকে। দেবকে যে নাম দেওয়া হয়েছে তার তাৎপর্যটা বর্ণনা করা হয়েছে, দেখুন কিভাবে। হ্যাঁ, আমরা ভগবানের জন্ম সঙ্গে আমাদের ভগবানের আমাদের জন্মকে তুলনা করো, ভগবান তো একটা জন্ম হয়েছে, কৃষ্ণ তো জন্ম হয়েছে, আমি তো জন্ম হয়েছি। আর কৃষ্ণদের মা বাবার তত্ত্বটা যখন জানবে তখন বুঝতে পারবে যে জন্মকর্ম চমে দিব্যম, যে কৃষ্ণের জন্ম আমার জন্ম বাবা তো ঠিক নাই, তার মা এইরকম বলা আছে। দেবরূপিণী মানে শুদ্ধ সত্যরূপিণী, শুদ্ধ সত্য থেকে ভগবান প্রকাশিত হয়েছেন। কোথায় কোথায় দেবরূপিণী বলা হয়েছে, কোথায় বিষ্ণুরূপিণীও বলা হয়েছে। মানে এখানটা কি বলা হচ্ছে, দেব কি হচ্ছে বিষ্ণু, বিষ্ণু থেকে অভিন্ন, তো বিষ্ণু বিষ্ণু থেকেই আবির্ভূত হয়েছেন, তার অন্য কোনো কারণ নেই। সে পরম ব্রহ্মে হচ্ছেন, পরম ব্রহ্মের শুদ্ধ সত্যের বৃত্তি বা মূর্ত বিগ্রহ, এই দেবকে যার মূর্ত বিগ্রহ। তো এইভাবে আমরা বুঝতে পারছি যে ভগবানের পিতা মাতা তত্ত্বটি কি। বিষ্ণুপুরাণে দেবকী মাতার সম্পর্কে বর্ণনা করা আছে, প্রকৃতিষ্ঠা পরা সূক্ষ্মা, দেবকে হচ্ছেন পরা প্রকৃতি, এই জগতের জীবতত্ত্ব তিনি নন। এমনকি উপনিষদ দেবকীর কথা বর্ণনা করা আছে, মাতা দেবকীর কথা বর্ণনা করে বলা আছে, দেবকী ব্রহ্মপুত্রা, দেবকী হচ্ছে পরম ব্রহ্মের মা, যার পুত্র পরম ব্রহ্ম, দেবকী ব্রহ্মপুত্রা। হ্যাঁ, তো সে সাধারণ একটি নারী নয়। তো ভগবান শ্রীকৃষ্ণ তার বাৎসল্যের রস আস্বাদন করবার জন্য অনাদিকাল থেকে এই শুদ্ধ সত্যর সার স্বরূপ কে তার বাবা মা রূপে প্রকাশ করেছেন। কোনোদিন জন্ম দিয়ে তার বাবা মা হয় না, যেরকম বৈকুণ্ঠে আমরা দেখি লক্ষ্মী দেবী হচ্ছেন নারায়ণের পত্নী, কিন্তু বৈকুণ্ঠে এইরকম কোনোদিন ছিল না যে লক্ষ্মী নারায়ণের পত্নী ছিল না, একদিন ওদের ওখানে বিয়ে হলো তারপরে সে পত্নী হয়েছে, না এরকম হয় না। অনাদিকাল থেকে লক্ষ্মী রয়েছেন, অনাদিকাল থেকে নারায়ণ রয়েছেন, আর অনাদিকাল থেকে তার স্বামী স্ত্রী হয়ে রয়েছেন। বিয়ের দ্বারা তার স্বামী স্ত্রী হয় না, বিবাহের বন্ধনে তার স্বামী স্ত্রী হয় না। ঠিক সেইরকমই নন্দ যশোদা দেবকী বসুদেব, সে কৃষ্ণকে জন্ম দিয়ে তাদের বাবা মা হয় না। এই যে সন্ধিন শক্তির সার অংশ স্বরূপ এই বাৎসল্য রসে তারা আবদ্ধ, তাদের এই পিতৃত্ব আর মাতৃত্ব যে ভাব, এই ভাবটি তাদের অভিমান মাত্র, এই আমার ছেলে, এটা অভিমান মাত্র। কৃষ্ণ অজ নিত্য, তিনি অনাদি, তার কেউ পিতামাতা থাকতে পারে না, কিন্তু অনাদিকাল থেকেই এই বসুদেব আর দেবকী আবির্ভূত হয় পিতা মাতার সঙ্গে। তিনি কি করছেন, এই বাৎসল্য রস আস্বাদন করছেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভূত হয়েছেন কংসের কারাগারে চতুর্ভুজ নারায়ণ রূপে, কেন আবির্ভূত হয়েছেন চতুর্ভুজ নারায়ণ রূপে, না দেবকী বসুদেবের হৃদয়ে নারায়ণ রূপে তিনি আবির্ভূত হতেন, তাদের হৃদয়ে পূর্বে দেবকী বসুদেব সম্পর্কে আবির্ভূত হয়ে ভগবান কৃষ্ণ তাকে আশ্বাসনা দিচ্ছেন, দেখো তোমরা পূর্বে আমাকে তোমাদের পুত্র রূপে চাইছিল, তো আমি যে তোমার পুত্র রূপে আসলাম এই প্রত্যয় করবার জন্য তিনি চতুর্ভুজ নারায়ণ রূপে আবির্ভূত হলেন। হ্যাঁ, দেবকী বসুদেব পূর্ব পূর্ব জন্মে তিনি সুতাপ আর প্রিসনী আর সুতাপ রূপে জন্ম হয়েছিলেন, আর প্রিসনী আর সুতা রূপে আবির্ভূত হয়ে জন্ম হয়ে তারা তপস্যা করেছে, কঠোর তপস্যা করছে। কি জন্য তপস্যা করছে, না মুক্তি লাভ করব তপস্যা করছে, আর তপস্যা সন্তুষ্ট হয় ভগবান স্বয়ং এসে আবির্ভূত হয়ে গেছেন, স্বয়ং আবির্ভূত হয়ে গেছেন। তো ভগবানকে দেখে সে মুক্তির কথা ভুলে গেছে, মুক্তির কথা ভুলে গিয়ে বলছে, ভগবান বলছে আমি খুব সন্তুষ্ট হয়েছি, তোমার কি বর চাও, তখন মুক্তির কথা ভুলে গিয়ে বলছে, হে প্রভু আপনি যে সন্তুষ্ট হয়েছেন, আমরা চাই আপনার মতো একটা পুত্র আমাদের দরকার, আমার বন্ধনে পড়ে গেছে। মুক্তির কথা ভুলে গিয়ে বলছে আপনার মতন পুত্র আমার দরকার, তখন ভগবান বলছে আমার মতন পুত্র, আরে আমার মতন তো জগতের কেউ নেই, আমার মতন শুধু আমিই আছি, আমার তো আমি তো একমেব অদ্বিতীয়, আমার তো আমার মতন কেউ নেই, আমিই আছে, তাহলে আমাকে তোমার পুত্র হয়ে আসতে হবে। তাহলে ভগবান কি করেছেন, না তখন এই কৃষ্ণী আর সুতবার পুত্র হয়ে কৃষ্ণী গর্ভরূপে আবির্ভূত হলেন। তা পরবর্তী সময় আবার হ্যাঁ এই কৃষ্ণ আর সুতাপা কশ্যপ আর কি অদিতি রূপে জন্ম হয়েছেন। কশ্যপ অদিতি রূপে যখন জন্ম হয়েছেন ভগবান বামন রূপে তার পুত্র রূপে জন্ম হয়েছেন। আমি কৃষ্ণ কথা বলছেন দেবকী আর বসুদেবের কাছে যে পূর্ব পূর্ব জন্মে আমি তোমাদের পুত্র হয়ে এসেছিলাম তোমাদের তপস্যার ফলস্বরূপ, তা এখন আমি এসেছি হ্যাঁ এটাকে বুঝাবার জন্যে। তার দেবকী বসুদেবকে হ্যাঁ বুঝিয়েছেন এই জিনিসটা। তো আমার আচ্ছা ঠিক আছে, এইভাবে দেবকী বসুদেবের তপস্যার ফলে তারা কৃষ্ণকে পুত্ররূপে পেল। তবে নন্দ যশোদা কি না, নন্দ যশোদা তার পূর্বজন্মে ধরা আর দ্রোণ ছিলেন, দ্রোণ একজন বিশিষ্ট বসু ছিলেন। তো ধরা দ্রোণ স্বামী স্ত্রী দুজন কি করেছেন, সুপ্রভা নদী তীরে গৌতম মুনির আশ্রমের সম্মুখে গন্ধমার্দন পর্বতে 10,000 বছর তপস্যা করছে যে ভগবানকে দর্শন করবার জন্য। তো 10,000 বছর তপস্যা করে তবুও ভগবানকে দর্শন করতে পারছেন না, তখন খুব মনে মনে কষ্টে তারা বলছে আমরা প্রাণ বিসর্জন করবো। তখন একটা আগুন তৈরি করেছে হ্যাঁ তৈরি করে আগুনে প্রবেশ করে প্রাণ বিসর্জন করবে। তো ভক্তের এইরকম ভগবানকে দর্শন করবার একটা আবেগ দেখে ভগবান সঙ্গে সঙ্গে দৈববাণী করেছেন, দর্শন দেন না দৈববাণী করেছেন যে আমি তোমাদের গোকুলে তোমাদের পুত্ররূপে জন্মলাভ করবো, তখন আমাকে তোমরা দেখতে পারবে কি আমার লালন পালন করার সুখ সব তোমরা তখন লাভ করতে পারবে। তো এইভাবে ভগবান আশীর্বাদ দিয়েছিলেন ধরার দ্রোণকে, তারা নন্দার যশোদা রূপে জন্ম হলেন। দেখুন কেউ প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে যে একটু আগে আমি বলেছি না কেউ তপস্যা করে ধ্যান করে যোগ করে ভগবানের মা বাবা হতে পারে না, ভগবানের মা বাবা যে তারা অনাদিকাল সে গোলক বৃন্দাবনে আছে। তো সেই কথাই তার উত্তর বলা, তাহলে এরা কী করে তপস্যা করে ভগবানের মা বাবা হয়ে গেল, এই কৃষ্ণ সুতাপা ধরা দ্রোণ এরা তপস্যা করে ভগবানের মা বাবা কী করে হয়ে গেল? আসলে এরা তপস্যা করে ভগবানের মা বাবা হয় না। জীব গোস্বামী বলছেন যে আহা এ কি কষ্টের বিষয় যে তপস্যা করে ভগবানের মা বাবা হয়েছে, যে ভগবানকে পাওয়ার সুযোগ ব্রহ্মা পর্যন্ত পায় না সে ব্রহ্মার বরে ভগবানকে কি করে বাবা মা হতে পারে। আসলে এই যে কৃষ্ণ সুতাপা ধরা দ্রোণ এরা সব নন্দার যশোদার অংশে, যেরকম কৃষ্ণ তার অংশে বহু রূপ ধারণ করেছেন এরা নন্দার যশোদার অংশে আবির্ভূত হয়েছিলেন, সেজন্য এদের মধ্যে সেই স্বরূপ শক্তির ভাব রয়েছে, সেজন্যই ভগবান কি করেছেন না তাদের বাবা মা রূপে আবির্ভূত হয়েছেন। তো এইভাবে আমরা বুঝতে পারলাম যে কিভাবে ভগবান তিনি হ্যাঁ তার বাবা মাকে ভগবত ধাম থেকে নিয়ে আসেন। এখানে বলা আছে সপার্ষদ শ্রীয়ধাম সহ অবচতরী, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্ষদ শ্রীয়ধাম সহ অবতরী। যখন ভগবান এখানে অবতীর্ণ হন তার ধাম আর তার পার্ষদদেরকে এখানে নিয়ে আসেন, ঠিক যেরকম এই যে মায়াপুর ধাম বৃন্দাবন ধাম, কেন ভগবান কোনোদিন জড় জগতে স্পর্শ করবে না ভগবানকে, জড় প্রকৃতি ভগবানকে স্পর্শ করতে পারে না। তাই ভগবান আবির্ভূত হয়েছেন কোথায় না, আমরা জানি যে ব্রহ্মার পৌত্র হ্যাঁ উত্তানপাদ ব্রহ্মার হচ্ছে পুত্র হচ্ছে স্বয়ম্ভু মনু, আর স্বয়ম্ভুর পুত্র হচ্ছেন উত্তানপাদ আর কে প্রিয়ব্রত, তাই না তার বড় ছেলে প্রিয়ব্রত। এই প্রিয়ব্রত তখন শশাগ্র পৃথিবীর সম্রাট ছিলেন, এই প্রিয়ব্রত কি করেছেন না একবার এক চাকা বিশিষ্ট একটা রথ নিয়ে পৃথিবীকে প্রদক্ষিণ করেছেন, আর সেই চাকার চিহ্নে আঘাতে 7 সমুদ্র আর 7 দ্বীপ সৃষ্টি হয়। আপনারা জানেন লবণ সমুদ্র আছে, ক্ষীর সমুদ্র আছে, মধু সমুদ্র আছে, ঘৃত সমুদ্র আছে, সেরকম 7টা দ্বীপও সৃষ্টি হয়েছে, লক্ষদ্বীপ আছে, জম্বুদ্বীপ আছে, শালমলি দ্বীপ আছে, 7টা দ্বীপ আছে। এই 7 দ্বীপের মধ্যে সবচেয়ে ছোট দ্বীপ হচ্ছে জম্বুদ্বীপ, এই জম্বুদ্বীপের শাসনভার তো রাজা প্রিয়ব্রত তার সব থেকে শ্রেষ্ঠ পুত্র অগ্নিধ্রকে দিয়েছিলেন। তো অগ্নিধ্র এই জম্বুদ্বীপকে নবখণ্ডে বিভাগ করেছিলেন, এই নবখণ্ডে যে বিভাগ করেছেন এই জম্বুদ্বীপের মধ্যে একটি খণ্ডের নাম হচ্ছে ভারতবর্ষ, আসলে এখন যে আমরা ভারতবর্ষ বলছি, এর নাম আগে ভারতবর্ষ ছিল না, এর নাম ছিল অজনাভ বর্ষ বা ব্রহ্মাবর্ত বলে বলা হতো, ব্রহ্মাবর্ত, অজনাভ, অজনাভ বা ব্রহ্মাবর্ত বলা হতো। তারপরে এই অগ্নিদের পুত্র বা পৌত্র রূপে ঋষভদেব জন্ম লাভ করেছেন, আর ঋষভের বড় পুত্র ভরত মহারাজ, আর এই ভরত মহারাজের নাম অনুসারে তখন থেকে একে বলা আছে ভারতবর্ষ। এর আগে এর নাম ভারতবর্ষ ছিল না, অজনাভ বর্ষ বা ব্রহ্মাবর্ত বর্ষ বলা হত। তো এই ভারতবর্ষ জম্বুদ্বীপ ভারতখণ্ড উত্তরপ্রদেশে, হ্যাঁ, সেখানে সুরসেন রাজ্য ছিল, সুরসেন রাজ্যের রাজধানী ছিল মথুরা। এই মথুরার কংসের কারাগারে দেবকীর গর্ভ থেকে চতুর্ভুজ নারায়ণ রূপে বা বসুদেব পুত্র বাসুদেব রূপে এবং যুগপত গোকুল মহাবনে নন্দালয়ে যশোদার গর্ভ থেকে স্বয়ং ভগবান দ্বিভুজ কৃষ্ণরূপে ভগবান স্বয়ং ভগবান আবির্ভূত হয়েছেন। তো নন্দ মহারাজের ঔরস থেকে যশোদার গর্ভ থেকে আবির্ভাব সম্পর্কে আমরা শাস্ত্রে পাই খুব সুন্দরভাবে গোপাল চম্পুতে বর্ণনা করেছেন শ্রীল যুব গোস্বামী যে কীভাবে যশোদা গৃহে ভগবান কৃষ্ণ আবির্ভূত হয়েছেন। তো এক সময়ে এই বৃষ্ণী বংশ বা যদুবংশে একজন খুব নাম করা রাজা ছিলেন দেবমিড়, রাজা দেবমিড়। এই দেবমিড় রাজার, হ্যাঁ, দুটো স্ত্রী ছিলেন, এক স্ত্রী ছিলেন ক্ষত্রিয় বংশের আর এক স্ত্রী ছিলেন বৈশ্যকুলের। তো দুই স্ত্রী থেকে দুটো পুত্র হন, ক্ষত্রিয় বংশ থেকে যে স্ত্রী গ্রহণ করেছিলেন তার সেই তার পুত্রের নাম সুরসেন, আর বৈশ্যকুল থেকে যে স্ত্রী গ্রহণ করেছিলেন তার সেই তার পুত্র হল পর্যন মহারাজ। তো যেহেতু স্ত্রী যেই কুল থেকে আসে পুত্র সেই কুলের হয় নাকি শাস্ত্র অনুসারে, তো সুরসেন তিনি ক্ষত্রিয় কুলের হলেন আর পর্যন মহারাজ তিনি বৈশ্যকুলের হয়ে কৃষি গোরক্ষা কর্ম গ্রহণ করলেন। তো পর্যন মহারাজ খুব ধীর শান্ত বিষ্ণু ভক্তি পরায়ণ ছিলেন, খুব বড় দানী ছিলেন। তো পর্যন মহারাজের পাঁচটি পুত্র ছিলেন, উপনন্দ, অভিনন্দ, নন্দ, সুনন্দ আর নন্দন, এই পাঁচ পুত্র ছিলেন। পর্যন মহারাজের পরিণত বয়সে তিনি বনে গিয়ে গোবিন্দের ভজনা করবেন, তাই তিনি কি করেছেন এটা রাজসভা ডেকেছেন, ডেকে তার বড় পুত্র উপনন্দকে রাজতিলক দিয়ে রাজগাদিতে বসিয়েছেন, কারণ সেটাই সিস্টেম, হ্যাঁ, যে বড় ছেলে সে রাজগাদিতে বসবে। তো যখন তার রাজগাদিতে বসানো হয়েছে সমস্ত মন্ত্রী পার্শ্বদার বসিয়াছেন, উপনন্দ কি করেছে না খুব শ্রদ্ধা করে এই নন্দ মহারাজ পর্যনের মধ্যম পুত্র নন্দ মহারাজকে ডেকেছে, ডেকে তার কোলে বসিয়েছে, বসিয়ে সে রাজতিলক নিয়ে নন্দ মহারাজের কপালে পড়িয়েছেন, বলেছেন হে নন্দ তুমি রাজ্য শাসন করবার উপযুক্ত ব্যক্তি, তাই সেজন্য তোমার নাম হচ্ছে নন্দ আর আমার নাম উপনন্দ। উপনন্দ মানে কি যে নন্দের কাছে থাকবে তাকে বলে উপনন্দ, সে আমি হচ্ছি উপনন্দ, তা আমি রাজ সিংহাসনে বসবো না, তুমি নন্দ তুমি রাজ সিংহাসনে বসবো, আমি উপনন্দ তোমার কাছে বসবো সেখানে। তা সবাই খুব আনন্দ পেয়েছে, নন্দ মহারাজকে সবাই ভালোবাসছে, অবশ্যই ভালোবাসবে, যার ঔরসে ভগবান স্বয়ং কৃষ্ণ আবির্ভূত তাকে বা কে ভালো না বাসবে, সমস্ত ব্রজবাসীরা খুব আনন্দিত হয়েছে। তো নন্দ মহারাজ খুব সুন্দরভাবে প্রজা পালন করছেন, আস্তে আস্তে দিন অতিবাহিত হচ্ছে, বছর পর বছর অতিবাহিত হচ্ছে, কিন্তু নন্দ মহারাজ কোনো পুত্র সন্তান হচ্ছে না। তো সবাই চিন্তা পড়ে গেছে যে নন্দ মহারাজ পুত্র হবে না কি অবস্থা হবে, নন্দ মহাদেব বয়সে 90 বছর বয়স হয়ে গেছে, কোথায় মিলে গেছে, কোনো ছেলে হয় 90 বছর বয়সে নাকি কৃষ্ণ জন্মগ্রহণ করেছেন। তখন তারা কি করছে, বিভিন্ন সব মুনি ঋষিদের ডাকে যজ্ঞ করছে, সে প্রতিষ্ঠিত যজ্ঞ করছে, বিভিন্ন প্রকারের ব্যবস্থা করছে এটা নন্দ মহাদেবের পুত্র হোক। তো নন্দ মহারাজ একদিন একান্তে মা যশোদাকে বলছেন, দেখো যশোদা, এই আমার আত্মীয় স্বজনেরা আমার পুত্র কামনায় অত যজ্ঞটুকু সব করছে, কিন্তু এই যে কর্মকাণ্ডী যজ্ঞ করছে, যখন আমি যজ্ঞতে বসি, এই যজ্ঞতে বসলে আমার মনে এইরকম একটা সংকল্প জাগে, এইরকম একটা পুত্র লাভ করবার সংকল্প জাগে, সে নারায়ণের থেকে উত্তম আর সুন্দর পুত্র লাভের সংকল্প আমার মনে আসে। আমি যদি সাধারণ পুত্র কামনায় যজ্ঞস্থলে বসতাম তবে না এই পুত্রষ্টি যজ্ঞ আমাকে সে পুত্র দিতে পারত, কিন্তু আমি যে পুত্রের কামনা সংকল্প আমার হৃদয়ে জাগে, এই কর্মকাণ্ডী যজ্ঞের কি সে শক্তি রয়েছে আমাকে পুত্র দিতে পারে, কি করে সে পুত্র আমাকে এই পুত্রেষ্টি যজ্ঞ দিতে পারবে? হ্যাঁ, এরকম নন্দ মহারাজ বলছেন মা দশদাকে। তখন একদিন, কিছুদিন পর একদিন নন্দ মহারাজ বলছেন, আচ্ছা দশদা, আমি এটা অনুভব করছি যেন সময় সময় আমার এরকম অনুভব হয়, তোমার কোলে একটি সুন্দর মনোহর চঞ্চল শ্যাম সুন্দর বর্ণের একটি শিশু পুত্র খেলা করছে, আর তোমার স্তন যুগল থেকে অবিরত দুগ্ধ খেরিতে হচ্ছে। মানে মানে আমার সময় সময় উপলব্ধি হয়, তোমার কি কোনোদিন এরকম অনুভব হয়? তো মা যশোদা বলছেন, হ্যাঁ হ্যাঁ, আমার তো এরকম অনুভব হয়, কিন্তু এরকম পরিণত বয়সে যে আমার পুত্র হবে এটা কি সত্য কথা নাকি? আমি লজ্জা কাকাকে বলি না যে আমার এরকম অনুভব হয়, আমার পুত্র হবে বলে আমি লজ্জা কাউকে বলি না। তো মা যশোদা বললেন, ঠিক আছে, সেটা ছাড়া, আমাদের বয়স তো অনেক হয়ে গেছে, আর এই সমস্ত কথা চিন্তা করে কোনো লাভ নেই, আমাদের পুত্র হওয়ার কোনো আর প্রশ্নই নেই। তো নন্দ মহারাজ বলছেন, না না, আমি তো অনেক চেষ্টা করেছি, যখন আমার এই চিন্তা আসে ওই চিন্তাকে মন থেকে বাহির করে অনেক চেষ্টা করেছি, কিন্তু যত চেষ্টা করলেও সেই সুন্দর সুকোমল শ্যাম সুন্দর চঞ্চল সেই পুত্রের রূপটি আমার মন থেকে কখনই যেতে চায় না। তো আমার মনে হয় নিশ্চিতরূপে নারায়ণ হতে কৃপা করে আমাদেরকে এরকম একটি পুত্র দেবেন, নারায়ণের প্রীতিবিধানের জন্য চলো আমরা দুজন গিয়ে হ্যাঁ এটা ব্রত করি। না কি ব্রত, না দ্বাদশী ব্রত করব, তুমি আমার দ্বাদশী ব্রত করব। তো দুইজন দ্বাদশী ব্রত শুরু করেছে, ঠিক দ্বাদশী ব্রত ঠিক এক বছর যখন হয়েছে, সেদিন একদিন রাত্রিতে নন্দ যশোদা দুইজন তার স্বপ্নতে দেখছেন ভগবান নারায়ণ আবির্ভূত হয়েছেন। আবির্ভূত বলছেন, হে নন্দ যশোদে, তোমরা কোনো দুঃখ করো না, তোমরা যে সুকোমল সুমহ মনোহর অতসী ফুল থেকে অতি সুন্দর পুত্রের কামনা করছ, সেই পুত্র তুমি অতি সত্বর লাভ করবে, যেহেতু সেই পুত্র তোমাদের যুগ যুগ ধরে, হ্যাঁ প্রতি যুগে তোমার পুত্ররূপে আবির্ভূত হন, আর তোমরা তোমাদের পূর্ব জন্মে ধরার দ্রোণরূপে তার অংশে, তোমাদের অংশে ধরার দ্রোণরূপে আবির্ভূত হয়েছিল, সেই পুত্র তোমাদের গর্ভে না থেকে আবির্ভূত হবে। তো নন্দ যশোদা তার স্বপ্ন ভেঙে শুনে খুব আনন্দিত হয়েছে, হ্যাঁ তারা খুব আনন্দিত হয়েছেন। আর ঠিক এই সময় কি হয়েছে, পূর্ণমাসী একটা তপস্বিনী বেশ ধারণ করে পূর্ণমাসী বটু দ্বিজ মধুমঙ্গলকে নিয়ে এসে হ্যাঁ বৃন্দাবনে উপস্থিত হয়েছেন। তো সমস্ত নন্দ উপনন্দরা খুব আনন্দ পেয়ে বলছে, ও আমাদের এই মহাবন আজকে মহাতীর্থে পরিণত হলো, আজকে আপনি কৃপা করে এখানে এসেছেন, তো দয়া করে আমরা কৃষ্ণা নদীর তীরে, যমুনার আরেকটি নাম হচ্ছে কৃষ্ণা, তখন বলছেন কৃষ্ণা নদীর তীরে একটা পর্ণ কুটির আমরা তৈরি করে দিয়েছি, তো হে পূর্ণমাসী আপনি ওইখানে অবস্থান করুন। সঙ্গে সঙ্গে পূর্ণমাসী, তখন কৃষ্ণ শব্দ আগে ব্যবহার ছিল না, তখন পূর্ণমাসী সঙ্গে সঙ্গে, দেখো দৈবের যুগে কিভাবে তোমাদের মুখ থেকে কৃষ্ণ শব্দ আসছে, তাহলে কৃষ্ণরূপে তোমাদের পুত্র একটি জন্ম হবে। তো এইভাবে হ্যাঁ, তারপরে যখন এইভাবে একদিন দেখছে, যখন মা যশোদা একদিন রাত্রিরে নন্দ মহারাজ সেবা করছেন, তো মা যশোদা অনুভব করছেন যে নন্দ মহারাজের হৃদয় থেকে ওই যে পুত্রকে তারা দেখত মাঝে মাঝে, সে সুন্দর সুমনোহর সুকোমল পুত্র, ও চারপাশে একটা শক্তি, এটা মেয়ের মতন শক্তি আবৃত করে বসুদেবের হৃদয়ে প্রবেশ করছে, তার আবরণা শক্তি এটা দিয়ে, হ্যাঁ যোগময়া তাকে আবরণ করেছে। তো প্রবেশ করে ওই পুত্রটি বসুদেবের হৃদয়ে, সরি নন্দ মহারাজের হৃদয়ে অবস্থান করছেন, পুত্র আর এই কন্যা দুজন আবরণ হয়, তার নন্দ মহারাজের হৃদয় থেকে যশোদার হৃদয়ে প্রবেশ করে, পুত্রটি যশোদার হৃদয়ে অবস্থান করছে আর কন্যাটি তার গর্ভে প্রবেশ করেছে, আর নন্দ মহারাজ ঠিক সেভাবে অনুভব করছে যেন সেই পুত্র তার হৃদয়ে প্রবেশ করেছে। তো এইভাবে যখন অনুভব হয়েছে, তখন যশোদা মা নন্দ মহারাজকে জ্যোতির্ময় সরি জ্যোতির্ময় হয়ে উঠেছে, আর তখন সমস্ত পুরো নারী সকল তখন মা যশোদার গর্ভে গর্ভের সমস্ত লক্ষণ দেখতে পেরেছেন। নারীরা গর্ভবতী হলে যে যে লক্ষণ দেখা যায়, শরীরে যে যে লক্ষণ সে বর্ণনা করা আছে, নারীরা গর্ভবতী হলে যে অরুচি হয়, খেতে ভালো লাগে না, তাদের যে যে ভালো লাগে সেই সেই জিনিস দেওয়া হয়, তো মা যশোদার অরুচি হয়েছে, খেতে ভালো লাগে না, আর কি খেতে ভালো লাগে, না তুলসী পাতার রস খেতে ভালোবাসে, না ভগবান স্বয়ং কৃষ্ণ গর্ভে আছেন, তো মা যশোদার কি ইচ্ছা আছে, তুলসী পাতা ঘি কার্পূর দেওয়া সুন্দর পায়াসান্ন খাবে, তো পায়াসান্ন খেয়ে হ্যাঁ মা যশোদার খুব ভালো লাগছে। তো হ্যাঁ, যেদিন তপস্বিনী পূর্ণমাসী এসেছেন সেই দিন রাত্রিরে মথুরা থেকে বসুদেব কি করেছেন না রোহিণী মাতাকে একটা ঘটকির উপরে ঘড়ি ঘটকির উপরে চাপিয়ে মধ্যরাত্রে নন্দালয়ে পাঠিয়ে দিয়েছেন। তখন রোহিণীর গর্ভে বলরাম আবির্ভূত হবে, তো নন্দালয়ে পাঠিয়ে দিয়েছেন। এই নন্দালয় থেকে তখন বলদেব আবির্ভূত হয়েছেন, বলদেব আবির্ভূত হয়েছেন, তখন কৃষ্ণ রয়েছেন মা যশোদার গর্ভে। আর বলদেব আবির্ভূত হয়ে এটা মুখ জড়ের মতন বসে থাকতেন, উদাসীন সবসময়। কিন্তু মা যশোদা তার কোলে গ্রহণ করতেন বলরামকে, সঙ্গে সঙ্গে তিনি খুব হাসতেন, খুব উল্লসিত হতেন, কেন কৃষ্ণ মা যশোদার গর্ভে রয়েছেন। ঠিক এইভাবে মা যশোদার গর্ভে অবস্থান পূর্বক 7 মাস 8 দিন হয়েছে। 7 মাস 8 দিনে ঠিক যেই সময়ে কংসের কারাগারে দেবকীর গর্ভ থেকে বাসুদেব কৃষ্ণ আবির্ভূত হয়েছেন, ঠিক সেই মুহূর্তে একই সঙ্গে, এর তাৎপর্য আমি এখন সময় হবে না, বিকালে 4টার সময় বর্ণনা করব। এই নন্দ মহারাজের পুত্র আর দেবকীর পুত্র আবির্ভাব কি কারণ হয়েছে, কি শাস্ত্র প্রমাণে সব পুঙ্খানুপুঙ্খে বর্ণনা করব ঠিক 4টার সময়। তো ঠিক একই সময়ে আবির্ভূত হয়েছেন, তখন কি সুন্দর ব্যবস্থা। সেই প্রথম দ্বাপরের শেষে ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে বুধবার চন্দ্র উদয়ের পর নোহিনী নক্ষত্র হর্ষণ যোগে পূর্ণতম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যশোদার গর্ভ যশোদারকে আনন্দ প্রদান করে এই জগতে আবির্ভূত হয়েছেন। এই আবির্ভাবের সময় সমস্ত বিলক্ষণ, কি বিলক্ষণ না বিপরীত লক্ষণ দেখা আছে। সমস্ত দেবতারা তার দর্শন করবার জন্য আসছে, সেখানে সত্যযুগ ব্যতীত ধ্যানের দ্বারা ভগবানকে লোক পাচ্ছে, ত্রেতায়াযুগ ব্যতীত যজ্ঞের দ্বারা ভগবানকে লোক পাচ্ছে, দ্বাপর যুগ ব্যতীত অর্চনা, কলিযুগ ব্যতীত হরিনাম, বসন্তকাল ব্যতীত নবমল্লিকাদি পুষ্প প্রস্ফুটিত হচ্ছে, গ্রীষ্মকালের ব্যতীত পক্ক আম্রফল দেখা যাচ্ছে, শরৎকাল ব্যতীত জলের শোভা দেখা যাচ্ছে। ভগবান স্বয়ং আবির্ভূত হয়েছেন, ষড়ঋত প্রকাশিত হয়েছে, কোন ঋতে কোন ফল হবে কোন ফুল হবে তার কোনো বিচার নেই। হেমন্ত ব্যতীত কিছু ধান হচ্ছে, শিশির ব্যতীত কুন্দ ফুল প্রস্ফুটিত হচ্ছে, রাত্রিতে পদ্ম প্রকাশিত হচ্ছে, গুরুর উপদেশে ব্যতিরেকে হরিভক্তি প্রাপ্ত হচ্ছে, এই সমস্ত অসম্ভব ব্যাপার দেখা দিয়েছে। তো কৃষ্ণের জন্য সমস্ত গ্রহ নক্ষত্র শুভ লগ্নে এসে উপস্থিত হয়েছেন, কৃষ্ণের প্রভাবেই এ সমস্ত অলৌকিক ঘটনা ঘটছে। আর এই মুহূর্তে মা যশোদা তার গর্ভ থেকে শিশুপুত্রকে জন্ম দিয়েছেন, তো তিনি বুঝতে পারে না, প্রসবকালীন শ্রমে তিনি যখন ক্লান্ত হয়ে পড়েছেন, এই পুত্র হয়েছে না কন্যা হয়েছে এটা কিন্তু তিনি জানেননি, প্রথমে পুত্র হয়েছে তারপরে কন্যা হয়েছে, কিন্তু তার সে জ্ঞান নেই। আর এই যখন সে সুন্দর সুমনোহর পুত্রটি জন্ম হচ্ছে, তার রূপের কথা বর্ণনা করে বলা হচ্ছে, নবজাত শিশুটির মুখমণ্ডল দেখতে পূর্ণ বিকশিত নীল কমলের অধীশ্বরের ন্যায় ছিল সুন্দর, তার নেত্রযুগলের সৌন্দর্য সূক্ষ্ম ভ্রমরের দ্বারা মনোহর কুমুদ পুষ্পের মধ্যস্থিত পত্র সকলের অধীশ্বর মতন মনে হচ্ছিল। তার নাসিকার কথা বর্ণনা করা আছে, নাসিকাটি নীলবর্ণ জলদের কান্তি সংযুক্ত অগ্রভাগ খুব উন্নত, একটি শ্রেষ্ঠ তিল ফুলের মতন তার নাসিকা দেখতে লাগছিল, আর তার গৈরিক ওষ্ঠধার সুন্দর জবা বা বিন্দু বন্ধুক পুষ্প বিম্ব ফলের মতন তার রং ছিল, সৌন্দর্যকে জয় করছিল। তার কর্ণযুগল কৃষ্ণবর্ণ মূর্তিকা সদৃ প্রস্তুত নবীন শ্যামলতার অধিপতির মতন ছিল, তার ভুজযুগল যেন নবপল্লবযুক্ত নবতমাল বৃক্ষের শাখা সকলের অধিপতি মতন প্রতীয়মান হচ্ছিল। এইভাবে তার মুখমণ্ডল মহাপদ্মকে, তার নয়ন পদ্মের সঙ্গে তুলনা করা আছে, নাসিকাকে মকরের সঙ্গে, তার ঈষৎ হাস্যকে পুষ্প কুন্দ পুষ্পের সঙ্গে, কণ্ঠদশ ছিল তার কি শঙ্খের মতন, তার চরণের পশ্চাৎভাগ ছিল কচ্ছপের মতন, তার অঙ্গকান্তি নীল জলদের মতন ছিল, তার মুখ আদি অব্যয়কে খর্বনিধি বা খর্বসংখ্যকে জয় করছিল। এইভাবে সুন্দর মনোহর পুত্র মা যশোদার গর্ভ থেকে এই শুভ মুহূর্তে আবির্ভূত হয়েছিলেন। আমি মহারাজের 10 মিনিট সময় নিয়ে নিয়েছি বেশি, তো মহারাজ এখনই ভগবান শ্রীকৃষ্ণের আরো লীলা বলবেন, যেহেতু কৃষ্ণ তত্ত্ব আমি বলছি, তো বিকালে আমি বর্ণনা করব। মা ভগবান কৃষ্ণ মা দেবকীর গর্ভতে কীভাবে আবির্ভূত হয়েছেন সম্পূর্ণ ভাগবতের ভিত্তিতে ষট গর্ভাসুরের কথা বর্ণনা করব। আর কেন আমরা বলি যে কৃষ্ণ নন্দ মহারাজের পুত্র সেটাও শাস্ত্র প্রমাণ বর্ণনা করব। আর সন্ধ্যারীতির পরে আমরা আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণের কিছু কৌতুক লীলা, সুন্দর সুন্দর লীলা যে ভগবান কৃষ্ণ এই ধরাধামে যে লীলা প্রকাশ করেছেন। জয় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি, শ্রীকৃষ্ণ আবির্ভাব তিথি মহামহোৎসব কি, আপনারা সবাই এখানে উপস্থিত থাকবেন, দর্শনার্থী 8:30-8:45 আগে হবে না, তার আগে এখনই হিজ হোলিনেস গৌরাঙ্গ প্রেম মহারাজ এখানে উপস্থিত হয়ে আপনাদের জন্য হরিকথা পরিবেশন করবেন। হরে কৃষ্ণ।